বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল حياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ وَإِذَا تَوَلَّى سَعَى
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। 436 জনকে হত্যার পর নেতানিয়াহু বলেছে এটা কেবল শুরু। ফিলিস্তিনিদের উপর নৃশংস হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড়। বাংলাদেশ বলেছে এটা মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ইয়েমেনের নানা পদক্ষেপে ইরানের প্রভাব থাকার মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছেন ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী জামাল আমের। এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে ডোনাল্ড ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইউক্রেন রুশ তেল অবকাঠামোতে হামলা চালিয়েছে। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় নতুন করে 400+ নিরাপরাধ মানুষকে হত্যার পর হুমকি দিয়ে বলেছেন এটা কেবল শুরু। গাজায় ইসরায়েলের নতুন হামলায় অন্তত 436 জন শহীদ হয়েছেন, এর মধ্যে 183টি শিশু রয়েছে। রাতভর এবং আজ সকালেও গাজায় হামলা চালানো হয়েছে। এ অবস্থায় রক্তপিপাসু নেতানিয়াহু বর্বর হামলা অব্যাহত থাকার ইঙ্গিত দিয়ে বলেছেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে তারা পূর্ণ শক্তিতে আবার যুদ্ধ শুরু করেছে। আর হামাসের সঙ্গে আলোচনার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন হামলার মধ্যেই তা চলবে। গাজায় ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো থেকে ব্যাপক পরিসরে হামলা শুরুর পর নেতানিয়াহু এমন মন্তব্য করলেন। যদিও ইসরায়েলি বাহিনীর দাবি তারা শুধু হামাসকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে। গত 19 জানুয়ারি গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর হয়। এই যুদ্ধবিরতির পর এবারই গাজায় সবচেয়ে জোরালো হামলা চালানো হয়েছে। গাজার বেইত লাহিয়া, রাফা, নুসেইরাত ও আল মাওয়াসি এলাকায় মঙ্গলবার বিমান হামলা চালানো হয়। এতে এসব এলাকার মানুষ গত জানুয়ারি থেকে যে আপেক্ষিক শান্তিবোধ করছিলেন তা কার্যত ভেস্তে গেছে। হাসপাতালগুলো আবারও হতাহতে ভরে গেছে। নতুন করে গাজা উপত্যকায় হামলা শুরুর নিন্দা জানিয়েছে মিশর। দেশটি হামাস আর ইসরায়েলের মধ্যে চলমান শান্তি আলোচনায় মধ্যস্থতা করছে। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম খাল্লাফ বলেন, গাজায় বিমান হামলা যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন, সেই সঙ্গে এটা যুদ্ধ পরিস্থিতি বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি করেছে। আমেরিকা ও দখলদার ইসরায়েল কয়েক ধাপের যুদ্ধবিরতি চুক্তির শর্তে পরিবর্তন আনতে চাইলে যুদ্ধবিরতি চুক্তিটি অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। তবে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় করা চুক্তিতে পরিবর্তন আনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। সংগঠনটি বলেছে, চুক্তিতে পরিবর্তন আনলে তা গ্রহণযোগ্য হবে না। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের নতুন আগ্রাসনে শত শত ফিলিস্তিনি শহীদ হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এরই মধ্যে এই আগ্রাসনের বিরুদ্ধে সারা বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র রোনাল্ডো গোমেজ বলেন, গাজায় ইসরায়েলি বিমান হামলায় মহাসচিব মর্মাহত হয়েছেন। জাতিসংঘের অন্যান্য সংস্থা এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোও এই হামলার নিন্দা জানিয়েছে। গতকাল ভোর থেকে আকস্মিকভাবে বিমান হামলা শুরু করে ইসরায়েল। এই আগ্রাসনের মধ্য দিয়ে ইসরায়েল গাজার যুদ্ধবিরতি কার্যত ভেঙে দিয়েছেন। গত জানুয়ারি থেকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ইসরায়েলের এই আগ্রাসনের কারণে গাজায় আবার গণহত্যা পুরোমাত্রায় পুনরুজ্জীবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রোনাল্ডো গোমেজ আরও বলেন, জাতিসংঘের প্রধান যুদ্ধবিরতি মেনে চলা, নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা পুনঃপ্রতিষ্ঠা এবং হামাসের হাতে থাকা অবশিষ্ট জিম্মিদের নিঃশর্ত মুক্তি দেওয়ার আবেদন জানিয়েছেন। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার প্রধান ভলকার টার্ক ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহতা তুলে ধরে বলেছেন, নতুন এই হামলা ট্র্যাজেডির পর ট্র্যাজেডি যোগ করবে, অবিলম্বে এই দুঃস্বপ্নের অবসান হওয়া উচিত। টার্ক জোর দিয়ে বলেন, গত 18 মাসের সহিংসতা স্পষ্ট করে দিয়েছে যে এই সংকটের কোনো সামরিক সমাধান নেই। গাজায় আগ্রাসন নিয়ে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ লাজ্জারিনি সতর্ক করে বলেছেন, আবার যুদ্ধ শুরু করা পৃথিবীতে নরকের আগুন উস্কে দেওয়ার সামিল। সামাজিক মাধ্যম এক্স পোস্টে তিনি বলেন, রাতভর ইসরায়েলি বাহিনীর ভারী বোমাবর্ষণের পর শিশুসহ বেসামরিক নাগরিকদের নিহত হওয়ার ভয়াবহ দৃশ্য দেখতে হল। যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নতুন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। আজ এক বিবৃতিতে এই প্রতিবাদ জানিয়ে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা পুনরায় শুরুর বিরুদ্ধে কঠোর ভাষায় নিন্দা ও গভীর উদ্বেগ জানাচ্ছে বাংলাদেশ। যে হামলার কারণে নারী শিশুসহ বেসামরিক মানুষের ব্যাপক প্রাণহানি ঘটেছে এবং ইতিমধ্যে মানবেতর অবস্থার মধ্যে থাকা ওই অঞ্চলকে আরও বাজে পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। বিবৃতিতে বলা হয়, নতুন এই হামলার চক্র আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধবিরতি চুক্তির সাংঘাতিক অবহেলা। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেষ্টা ভেস্তে দিয়ে মঙ্গলবার ভোরে গাজায় বিমান হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী, যাতে 400+ মানুষের প্রাণ যায়। এরপর রাতভর এবং আজ সকালেও হামলা চালানো হয়েছে। ইসরায়েলের দাবি, তাদের এই হামলার লক্ষ্য ছিল হামাস, যদিও নিহতদের বেশিরভাগই নারী, শিশু ও বয়স্ক মানুষ। নতুন করে হামলার শুরুর নিন্দা জানিয়ে দেওয়া বিবৃতিতে বাংলাদেশ সরকার বলেছে, ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর নির্বিচার ও বোমা হামলার স্পষ্ট নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। ওই হামলা মানবেতর পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে এবং প্রতিরক্ষাহীন ফিলিস্তিনিদের জন্য ভয়াবহ পরিণতি নিয়ে হাজির হয়েছে। সব ধরনের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে সর্বোচ্চ সংযমের চর্চা এবং আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। বিবৃতিতে ইসরায়েলের হামলা বন্ধে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে উদ্যোগী ভূমিকাও বাংলাদেশ চেয়েছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল গাজায় ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। ইসরায়েলের নতুন হামলায় 400 বেশি নিরাপরাধ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে এই হামলা যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন এবং এই বিপজ্জনক পদক্ষেপ গোটা অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। গাজা তথা পশ্চিম এশিয়ায় অবিলম্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সহিংসতা বন্ধ এবং কূটনৈতিক প্রচেষ্টা পুনরায় শুরু করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। দখলদার ইহুদিবাদী ইসরায়েল গতকাল মধ্যরাত থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় পুনরায় হামলা শুরু করেছে। খুনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রী ইসরায়েল কার্জের নির্দেশে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার বিরুদ্ধে পুনরায় গণহত্যা শুরু করেছে। এর মধ্য দিয়ে কার্যত যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা করেছে বর্বর এই বাহিনী। মার্কিন যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইহুদিবাদী বাহিনী গাজায় আবাসিক বাড়িঘর, স্কুল, শরণার্থী শিবির এবং অস্থায়ী তাঁবুগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে যে ইহুদিবাদী ইসরায়েলের নেভাতিম বিমানঘাটিতে ফিলিস্তিন 2 নামক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফলভাবে হামলা চালানো হয়েছে। গতকাল ইয়েমেনি সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করে এবং গাজায় ইহুদিবাদী শত্রুদের অপরাধমূলক গণহত্যার জবাবে এই অভিযান চালানো হয়। ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, অভিযানের মধ্য দিয়ে লক্ষ্য অর্জন করা হয়েছে। এর আগের দিন ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের দখলদার সরকার দাবি করেছে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। ইয়েমেনি বিবৃতিতে সতর্ক করা হয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে ইসরায়েলের অভ্যন্তরে হামলার লক্ষ্যবস্তুর তালিকা বাড়বে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী আরও জানিয়েছে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার ঘটনায় আরব এই জাতি চুপ করে থাকবে না। নিরাপরাধ গাজাবাসীর পক্ষে ইয়েমেনের নানা পদক্ষেপে ইরানের প্রভাব রয়েছে বলে আমেরিকা যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছেন ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী জামাল আমের। তিনি জোর দিয়ে বলেছেন, আমাদের সিদ্ধান্তে ইরানের কোনো হস্তক্ষেপ নেই এবং ইহুদিবাদীদের বিরুদ্ধে ইয়েমেনের অভিযানের বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয় সানা এবং গাজার উপর থেকে অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি, আগ্রাসন এবং চাপ সত্ত্বেও ইয়েমেন গাজার প্রতি সমর্থন বন্ধ করবে না এবং ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে নৌ অবরোধ শিথিল করবে না। বার্তা সংস্থা রয়টার্সের সাথে এক সাক্ষাৎকারে ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইয়েমেনের সিদ্ধান্তে ইরানের প্রভাব রয়েছে বলে আমেরিকা যে দাবি করছে তা ভিত্তিহীন। ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। এ সময় জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে ইতিবাচক সাড়া দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। গতকাল বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হয় এই ফোনালাপ। দেড় ঘণ্টার ফোনালাপ শেষে ক্রেমলিনের পক্ষ থেকে এ বিষয়ে তথ্য প্রকাশ করা হয়েছে। ক্রেমলিন বলছে, জ্বালানি অবকাঠামোতে রাশিয়া ও ইউক্রেন আগামী 30 দিন হামলা বন্ধ রাখবে এমন প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। ক্রেমলিনের বিবৃতিতে আরও বলা হয়েছে, পুতিন তাৎক্ষণিকভাবে রুশ সামরিক বাহিনীকে এ বিষয়ে আদেশ দিয়েছেন। এছাড়া কৃষ্ণ সাগরে নিরাপদে চলাচল করার প্রস্তাবে পুতিন গঠনমূলকভাবে সাড়া দিয়েছেন। ফোনালাপে পুতিন বলেছেন, 19 মার্চ রাশিয়া ও ইউক্রেন 175 জন বন্দী বিনিময় করবে। এছাড়া রাশিয়ার পক্ষ থেকে 13 জন মারাত্মক আহত ইউক্রেনীয় সেনাকে হস্তান্তর করা হবে। পুতিন আরও বলেছেন, সংঘাতের তীব্রতা রোধ এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে এর সমাধানের মূল শর্ত হল বিদেশি সামরিক সাহায্য ও কিয়েভকে গোয়েন্দা তথ্য সরবরাহ সম্পূর্ণ বন্ধ করা। হোয়াইট হাউসের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ইউক্রেন যুদ্ধ বন্ধ করে শান্তি এবং যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন ট্রাম্প ও পুতিন। একটি স্থায়ী শান্তির মাধ্যমে এই সংঘাতের অবসান হওয়া উচিত বলে দুই নেতাই একমত হন। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। বিশেষজ্ঞরা মার্কিন সামরিক বাহিনীকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইয়েমেনিরা কয়েক বছর ধরে কঠিন পরিস্থিতিতে এবং হাজার হাজার বিমান হামলার মধ্যে লড়াই করেছে এবং তাদের অবমূল্যায়ন করা উচিত নয়। ইয়েমেনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী বাবুল আক্তার।
বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে ইউরোপীয় সংবাদ সংস্থা জানিয়েছে, এটি মার্কিন সামরিক বাহিনীর জন্য একটি সতর্কবার্তা হচ্ছে। ইয়েমেনিরা কয়েক বছর ধরে কঠিন পরিস্থিতিতে এবং হাজার হাজার বিমান হামলার মধ্যে লড়াই করেছে এবং তাদের অবমূল্যায়ন করা উচিত নয়। সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিপিং লেন মুক্ত করার অজুহাতে দেশটির সেনাবাহিনীকে ইয়েমেনে আক্রমণ করার নির্দেশ দিয়েছেন। এ প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র বারবার তার আক্রমণাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে ইয়েমেনকে লক্ষ্যবস্তু করেছে। আমেরিকান কর্মকর্তাদের দাবির বিপরীতে এসব হামলার ফলে কেবল বেসামরিক নাগরিক নিহত হচ্ছে এবং ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সক্ষমতাকে তারা দুর্বল করতে পারেনি। ইনার উদ্ধৃতি দিয়ে পার্স টুডে জানিয়েছে, ইয়েমেনে যেকোনো দুঃসাহসিক কর্মকাণ্ডের বিরুদ্ধে মার্কিন সরকারকে সতর্ক করেছে পশ্চিমা বিশেষজ্ঞরা। তারা বলেছে, ইয়েমেনিরা কয়েক বছর ধরে কঠিন পরিস্থিতিতে এবং হাজার হাজার বিমান হামলার মধ্যেও লড়াই করেছে এবং তাদের অবমূল্যায়ন করা উচিত নয়। ইউরোপীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারী বিমান হামলা সত্ত্বেও ইয়েমেনি সশস্ত্র বাহিনী শক্তিশালী রয়ে গেছে। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, উত্তর ইয়েমেনের পাহাড়ি অঞ্চল নিয়ন্ত্রণকারী ইয়েমেনিরা সৌদি নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের এক দশকের যুদ্ধের সময় সুসজ্জিত ছিল। গাজা যুদ্ধ শুরু হওয়ার আগে তারা সৌদি আরবের সাথেও শান্তি আলোচনায় বসেছিল, কিন্তু ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মোকাবেলায় মার্কিন সামরিক বাহিনীর সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে সে সম্পর্কে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গিরটন কলেজের পরিচালক এলিজাবেথ ক্যান্ডাল ইউরোপীয় সংবাদ সংস্থাকে বলেছেন, আমেরিকার ইয়েমেনিদের অবমূল্যায়ন করা উচিত নয়, কারণ তারা অটল এবং শক্তিশালী যোদ্ধা, তারা সহজে পরাজিত হবে না। ইয়েমেনে সাম্প্রতিক মার্কিন হামলায় শিশুসহ 53 জন নিহত এবং 58 জন আহত হয়েছে। আনসারুল্লাহ আন্দোলন জনপ্রিয় নয় বলে মার্কিন কর্মকর্তাদের দাবি সত্ত্বেও সোমবার হাজার হাজার ইয়েমেনি মার্কিন হামলার নিন্দা জানাতে প্রতিবাদ সমাবেশ করেছে। ক্যান্ডালের মতে, 2014 সাল থেকে এবং পশ্চিমা দেশগুলোর সহায়তায় সৌদি নেতৃত্বাধীন জোট যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনি সশস্ত্র বাহিনী 25,000-এরও বেশি বোমা হামলা এবং বিমান হামলা সহ্য করতে সক্ষম হয়েছে এবং শেষ পর্যন্ত সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীকে পরাজিত করেছে। গাজায় ফিলিস্তিনিদের প্রতি আনসারুল্লাহর সমর্থনের পর থেকে ইয়েমেনও মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইসরায়েলের ব্যাপক বিমান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং এখনও এই হুমকির মুখে শক্তিশালী হয়ে উঠতে সক্ষম হয়েছে। একজন পশ্চিমা বিশেষজ্ঞের মতে, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর অবিচলতার পাশাপাশি তাদের অস্ত্রের বিশাল ভাণ্ডার শত্রুর জন্য একটি বিরাট চ্যালেঞ্জ। তিনি আরো বলেন, গোয়েন্দা সূত্রগুলো হয়তো দাবি করেছে যে ইসরায়েলি অভিযানের পর হামাস এবং হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়েছে, কিন্তু হুতিরা মোটেও দুর্বল হয়ে যায়নি। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গিরটন কলেজের পরিচালক আরো বলেন, যদিও ইয়েমেনিরা মার্কিন সামরিক বাহিনীর শক্তির সাথে প্রতিযোগিতা করতে পারে না, তবু তারা অসম সংঘাতের ধরন থেকে উপকৃত হবে। লোহিত সাগরে ক্রমাগত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপের ফলে বিশ্বব্যাপী সামুদ্রিক বাণিজ্য এবং নৌ চলাচলের স্বাধীনতা ব্যাহত হবে। ইরান এবং তার মিত্রদের বিরুদ্ধে মার্কিন রাজনৈতিক চাপ, বিশেষ করে আনসারুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে পুনঃতালিকাভুক্ত করার কথা উল্লেখ করে ক্যান্ডাল জোর দিয়ে বলেন যে, লেবাননের প্রায় 20 গুণ এবং গাজার 500 গুণ বড় আয়তনের অঞ্চল নিয়ন্ত্রণকারী আনসারুল্লাহকে ধ্বংস করা এত সহজ হবে না।
রেডিও তেহরানের প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নেন। আপনারা জানেন, প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে পাল্টে যায় সময়, কালের সাথে চলা এক সময়ের বহু সিস্টেম, পদ্ধতি এবং ফরম্যাট বা কাঠামো। এক সময়ের জনপ্রিয় টেপ রেকর্ডার এখন কেবলই জাদুঘরের সামগ্রী। প্রযুক্তির কল্যাণে এখন রেডিও, বিশেষ করে শর্টওয়েভ রেডিওগুলো পাল্টে নিয়েছে তাদের বিগত স্বরূপ। ফ্রিকোয়েন্সির পাশাপাশি এখন রেডিওর সকল আয়োজনে অনলাইন কেন্দ্রিক হয়ে গেছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার সুবাদে এখন রেডিওর কার্যক্রম বিগত কাঠামো থেকে আগামীর দিকে নতুন রূপে অগ্রসরমান। রেডিও তেহরানও সময়কে ধারণ করে অনাগত আগামীর দিকে ছুটে চলেছে নতুন আঙ্গিকে। ইরানের নববর্ষ 21 মার্চ 2025 শুক্রবার থেকে রেডিও তেহরানের ফ্রিকোয়েন্সিতে লাইভ নিউজ কিংবা সংবাদ প্রতিবেদন থাকছে না। পুরো সময় জুড়ে প্রচারিত হবে আমাদের অন্যান্য অনুষ্ঠানমালা। গোটা বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি সোশ্যাল মিডিয়া পেজ এবং চ্যানেলগুলোতে নজর রাখুন। অ্যাড্রেসগুলো জানিয়ে দিচ্ছি: tweme/farstodaybn, instagram.com/iranradiobn1, facebook.com/iranradiobn, facebook.com/farstodaybangla, iranradio.ir/bn, youtube.com/@iranradiobn।
শ্রোতা বন্ধুরা, এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। 436 জনকে হত্যার পর নেতানিয়াহু বলেছে এটা কেবল শুরু। ফিলিস্তিনিদের ওপর নৃশংস হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড়। বাংলাদেশ বলেছে এটা মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ইয়েমেনের নানা পদক্ষেপে ইরানের প্রভাব থাকার মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছেন ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী জামাল আমির। তো শ্রোতা বন্ধুরা, চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনে যাওয়া যাক।
স্বাস্থ্য কথা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমরা গত 5টি পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্য বিষয়ক সমস্যা, কিডনি রোগ নিয়ে আলোচনা করেছি। আজ সপ্তম এবং শেষ পর্বের আলোচনায় যাব। এ পর্বের আলোচনায় যাওয়ার আগে জেনে নেব কিডনি রোগের বাস্তব অবস্থাটা বাংলাদেশে কেমন। জাতীয় কিডনি ফাউন্ডেশনের তথ্য মতে বর্তমানে বাংলাদেশে প্রায় 3 কোটি 80 লাখেরও বেশি মানুষ কিডনি রোগে ভুগছেন। রোগটি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। চিকিৎসা ব্যয় বহন করতে না পেরে প্রতি বছর 25 লক্ষাধিক মানুষ মারা যাচ্ছে। ফলে এই কিডনি রোগকে হালকা ভাবে দেখার সুযোগ কোনো অবস্থাতেই নেই। তো উদ্বেগজনক কিডনি রোগটি নিয়ে আমরা আলোচনায় যাব। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন মেডিসিন, কিডনি রোগ ও ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ ইসমাইল হোসেন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে তিনি কর্মরত আছেন। তো জনাব ডাক্তার মোহাম্মদ ইসমাইল হোসেন, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
সালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ আমাকে স্বাস্থ্য কথার আসরে আমন্ত্রণ জানানোর জন্য।
অধ্যাপক ডাক্তার ইসমাইল হোসেন, আমরা কিডনি রোগ নিয়ে আলোচনার শেষ পর্বে এসে শুরুতেই জানতে চাইব কিডনি ট্রান্সপ্লান্ট বা কিডনি প্রতিস্থাপন খরচ কেমন এবং বাংলাদেশের কোথায় কোথায় এই প্রতিস্থাপন করা যায়।
ধন্যবাদ, খুব সুন্দর একটা কোশ্চেন। আসলে কিডনি ট্রান্সপ্লান্ট করতে এটা ভ্যারি করে, শুধুমাত্র কিডনি প্রতিস্থাপন করতে খুব বেশি খরচ হয় না। বাংলাদেশে বর্তমানে কিডনি প্রতিস্থাপন সরকারিভাবে দু জায়গায় সবসময় হয়, এক জায়গায় থেকে হয়। সেটা হলো বাংলাদেশের পিজি হসপিটাল বা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, এখানে রেগুলার কিডনি প্রতিস্থাপন হচ্ছে। এখানে শুধু প্রতিস্থাপন করতে বর্তমান সরকার প্যাকেজ আকারে করে, সেটা 1,60,000 টাকা লাগে প্রতিস্থাপন করতে। কিন্তু কিডনি প্রতিস্থাপনের আগে কিছু পরীক্ষা আছে, সেটা ডোনার প্লাস রিসিপিয়েন্ট দুজন প্রয়োজনীয় এবং কিডনি প্রতিস্থাপন হয়ে যাওয়ার প্রথম ৬ মাসে যে কিডনিটা প্রতিস্থাপিত কিডনিটা রিজেক্ট না করে সেজন্য একটু বেশি পরিমাণে মেডিকেশন দিয়ে সেটাকে কন্ট্রোল করে থাকি। এই জন্য প্রথম ৬ মাসে পার ডেতে ক্ষেত্র বিশেষে ২৫-৩০ হাজার টাকার মতো খরচ লাগতে পারে। এই প্রথম ৬ মাসের খরচটাও একটু বেশি হয়। সেক্ষেত্রে দেখা যায় যে যদি আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিডনি প্রতিস্থাপন করি, প্রথম ৬ মাসে এবং খরচ সহ অ্যারাউন্ড ১০-১২ লাখ টাকার মতো খরচ হয়ে যায়। এই ৬ মাস পরে কিডনিটা যখন স্থায়ী হয়ে যায় তখন আর এত বেশি খরচ হয় না। দ্বিতীয় যেখানে প্রতিস্থাপন হয় সেটা হলো যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি, যেটাকে আমরা নিকডু বলি। সেখানে বর্তমানে কিডনি প্রতিস্থাপন পার্টটা যেটা বঙ্গবন্ধুতে ১৬০,০০০ টাকা লাগছে সেটা বর্তমানে ফ্রি করা হচ্ছে, কিন্তু তার আগের এবং পরবর্তী যে পরীক্ষা এবং সাথে যে ওষুধগুলো ব্যবহার করতে হয় সেটার জন্য দেখা যায় মোটামুটি ৮-১০ লাখের মতো লেগে যায় প্রথম ৬ মাসের মধ্যে। আর ঢাকা মেডিকেল কলেজে কিডনি প্রতিস্থাপন শুরু হয়েছিল, বর্তমানে বন্ধ আছে কিন্তু সামনে হয়তো বা শুরু হবে। এটাও বর্তমানে প্রতিস্থাপন পার্টটা শুধু ফ্রি করা হচ্ছে আর কি। আর এটা ছাড়া বেসরকারিভাবে অনেক জায়গায় কিডনি প্রতিস্থাপিত হয়ে থাকে, তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আপনারা জানেন সেটা হলো সিকেডিইউ হসপিটাল, যেটা অধ্যাপক কামরুল হাসান স্যার দেশ বরেণ্য, উনি করে থাকেন। ওনার ওখানে কিডনি প্রতিস্থাপনের পার্টটা করতে লাগছে ২,১০,০০০। এছাড়া আগে পরে এবং প্রথম ৬ মাসের খরচ মিলে সাধারণত ১০-১২ ক্ষেত্র বিশেষে ১৫ লাখ টাকার মতো লাগতে পারে। এটা ছাড়াও পপুলার ডায়াগনোস্টিক কিডনি প্রতিস্থাপন হয়ে থাকে, বারডেমে মাঝে মধ্যে হয় এবং কিডনি ফাউন্ডেশনও কিডনি প্রতিস্থাপন হয়ে থাকে বাংলাদেশের ক্ষেত্রে।
শ্রোতা বন্ধুরা, কিডনি রোগ নিয়ে শেষ পর্বের আলোচনা শুনছেন, ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
শ্রোতা বন্ধুরা, আবারও ফিরে এলাম কিডনি রোগ নিয়ে শেষ পর্বের আলোচনায়। আমরা কথা বলছিলাম কিডনি প্রতিস্থাপন নিয়ে, তো অধ্যাপক ডাক্তার ইসমাইল হোসেন, কতটা ঝুঁকিপূর্ণ এই কিডনি প্রতিস্থাপনের বিষয়টি?
আসলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিডনি ট্রান্সপ্লান্টের ঝুঁকিপূর্ণ কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় ডোনার ঝুঁকিপূর্ণ। আমাদের যারা কিডনি ট্রান্সপ্লান্ট করে, বিশেষ করে ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে যারা ডোনার হয়, তাদের মধ্যে একটা প্রশ্ন সবসময় জাগে যে আমি যে কিডনি দিব আমার কোনো ক্ষতি হবে কিনা। বাস্তবিক অর্থে যে আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে দুটো কিডনি দিয়েছেন এবং এদের মধ্যে দেখা যায় কিছু অপরশন, সাধারণত ২-৫% যাদের জন্মগতভাবেই একটা কিডনি থাকে এবং তারা তাদের নির্দিষ্ট জীবন কালে একটা কিডনি দিয়ে সম্পূর্ণ ভালো থাকে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে কোনো ব্যক্তি, সুস্থ ব্যক্তি যদি তার একটি কিডনি ডোনেট করে দেয় তাহলে অন্য কিডনি তো আরেকটা কিডনির জায়গা পূরণ করে সম্পূর্ণ স্বাভাবিকভাবে দেহের কার্যক্রম পরিচালনা করে এবং তার পরবর্তীতে আমাদের দেখা মতে মানে উল্লেখযোগ্য পরিমাণ কোনো ঝুঁকি হয় না সেই ডোনারের। এটা একটা প্রশ্ন। যিনি রিসিপিয়েন্টের ক্ষেত্রে দেখা যায়, মানে যাকে কিডনি আমরা দিব, এই অপারেশনটা হচ্ছে একটু সময় নিয়ে করতে হয়, কিন্তু অপারেশনটা হয় দেহের বাইরে। আমরা বলতে চাচ্ছি যে পেটের মধ্যে একটা আছে ইন্ট্রাপেরিটোনিয়াল, মানে একদম মূল পেটের ভিতরে, আর একটা হচ্ছে এক্সট্রাপেরিটোনিয়াল বা রেট্রোপেরিটোনিয়াল। যেহেতু কিডনিটা আপনার থাকে রেট্রোপেরিটোনিয়াল অঙ্গ এবং নিচের অংশে, এটা প্রতিস্থাপনে তেমন কোনো বড় ঝুঁকি নাই। যদি অপারেশনটি ঠিকমতো হয়ে যায় তাহলে অপারেশন রিলেটেড সাধারণত আমরা জটিলতা পাই না। জটিলতা যেটা পাই সেটা হলো যে কিডনি ট্রান্সপ্লান্টের পরবর্তী রিজেকশন, মানে যে নতুন কিডনিটা আমরা রোগাক্রান্ত ব্যক্তির শরীরে প্রতিস্থাপন করিলাম, সেই কিডনিটা দেখা যায় অনেক সময় রোগাক্রান্ত ব্যক্তির শরীরটা গ্রহণ করতে পারে না, রিজেকশন করে। যদি কখনো রিজেকশন হয় অথবা কিডনি প্রতিস্থাপনের প্রথম ৬ মাসে আমরা একটু বেশি মাত্রায় ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ বা ইমিউনোমডুলেটরি ড্রাগ দিয়ে থাকি যাতে কিডনিটা সেট হয়ে যায়, এই সময় পেশেন্টটার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কমে যায়, তখন বিভিন্ন ইনফেকশন, আমরা বলি অপরচুনিস্টিক ইনফেকশন হয়, সেই ইনফেকশন যদি হয়ে থাকে এবং এগুলোর জন্য কিডনিটি প্রতিস্থাপিত কিডনিটি কাজ নাও করতে পারে অথবা ক্ষেত্রবিশেষ রোগীর জীবন সংকটপূর্ণ হয়ে যেতে পারে, তার মানে আমরা যদি এক কথায় বলি সেটা হলো যে কিডনি প্রতিস্থাপন অপারেশনটি অতটা ঝুঁকিপূর্ণ না যতটা কিডনি প্রতিস্থাপন পরবর্তী সময়ে রিজেকশন এবং অপরচুনিস্টিক ইনফেকশনের কারণে হয়ে থাকে।
অধ্যাপক ডাক্তার ইসমাইল হোসেন, কিডনি ট্রান্সপ্লান্ট বা কিডনি রোগ সম্পর্কে আর কি কিছু বলবেন বিশ্বজুড়ে রেডিও তেহরানের শ্রোতাদের উদ্দেশ্যে?
আসলে কিডনি সম্পর্কে আমাদের সকলের মনে একটা ভয় কাজ করে যে কিডনি আক্রান্ত হলেই বোধ হয় আমাকে ডায়ালিসিস চলে যেতে হবে, হয়তো বা আমার জীবন সংকটপূর্ণ হয়ে গেল, আমি আর স্বাভাবিক লাইফে ফিরে আসতে পারবো না। এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। এই জন্য শ্রোতাদের উদ্দেশ্যে আমার যেটা মেসেজ সেটা হলো যে আপনার কিডনিকে জানুন, কিডনিকে বুঝুন, এবং যে সমস্ত কাজকর্ম বা যে সমস্ত খাবার, যে সমস্ত অভ্যাস করলে কিডনিটা ধীরে ধীরে দুর্বল হয়ে যায় সেগুলো থেকে পরিহার করুন। নিয়মিত কিডনি চেক আপ করুন আফটার দ্য এজ অফ 40, 40 বছর পরে একটা নির্দিষ্ট সময় আমরা বলি 6 মাস পর পর কিডনি পরীক্ষা করুন। সুস্থ খাদ্যাভ্যাস গড়ে তুলুন, শরীর সুস্থ রাখার জন্য নিয়মিত ব্যায়াম করুন, বদভ্যাসগুলো পরিত্যাগ করুন। এবং যদি কেউ বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হয়ে থাকেন, যেমন যদি হাইপারটেনশন থাকে, ডায়াবেটিস মেলাইটাস থাকে দেখা যায়, অথবা যদি হেরিডিটি কোনো ডিজিজ থাকে, তাহলে সেগুলো সর্বদা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখুন, চিকিৎসকের পরামর্শ নিন এবং নির্দিষ্ট সময় পর পর এগুলো চেক আপ করুন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ছোটখাটো সমস্যাগুলো তো একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো প্রকার ওষুধ সেবন করবেন না। দেখা যায় ছোট্ট একটু সমস্যার জন্য আমাদের অনেকেই কোনো ফার্মেসিতে গিয়ে একটা ওষুধ সেবন করলো, এটা শরীরের জন্য ক্ষতিকর। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা একেবারেই ঠিক। আমরা যদি এগুলো মেনে চলি তাহলে আশা করা যায় আমাদের কিডনি সুস্থ থাকবে এবং এটা নিয়ে ভয়ের কিছু নেই।
অধ্যাপক ডাক্তার ইসমাইল হোসেন কিডনি রোগ নিয়ে 7টি পর্বে রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে এবং রেডিও তেহরানকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশ্ব থেকে যারা স্বাস্থ্য কথার আসরে আমার আলোচনা শুনলেন, সবাইকে শুভেচ্ছা। সালামু আলাইকুম।
আর শ্রোতা বন্ধুরা, আপনারা যারা 7টি পর্বে কিডনি রোগ এবং প্রতিকার নিয়ে আলোচনা শুনেছেন তারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন। তো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে স্বাস্থ্য কথার আজকের আসর থেকে বিদায় চাইছি। আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, নিয়মিত ব্যায়াম করবেন, সবাই ভালো ও সুস্থ থাকুন।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
খোদা প্রেমের বসন্ত, শ্রোতাবন্ধুরা, পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক অনুষ্ঠান খোদা প্রেমের বসন্তে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মেরাজ সংক্রান্ত এক বর্ণনা এসেছে, মহান আল্লাহ তাঁর প্রিয় হাবিব তথা সর্বশেষ রাসূলকে বললেন, হে আহাম্মদ, তুমি কি জানো রোজার উত্তরাধিকার বা ফসল কি? মহানবী বললেন, না। মহান আল্লাহ বললেন, রোজার ফসল হল কম খাওয়া ও কম কথা বলা। এরপর মহান আল্লাহ বললেন, নীরবতা বয়ানে প্রজ্ঞা বা হেকমাত, হেকমাত বয়ানে মারেফাত তথা আধ্যাত্মিক ও ধর্মীয় জ্ঞান, মারেফাতের ফলে আসে ইয়াকিন বা নিশ্চিত বিশ্বাস। আর যখন আমার দাস নিশ্চিত বিশ্বাসে উপনীত হয় তখন তার কোনো ভয় থাকে না। দিনগুলো বিপদ সংকুল না আরামপ্রদ, সুখময় না যন্ত্রণাদায়ক, এসব নিয়ে তার কোনো দুশ্চিন্তাই থাকে না, কারণ এসবই তখন তার কাছে সমান বা একই রকম মনে হয়। আর এ অবস্থা হল আমার সন্তুষ্টিকে শিরোধার্য করা ব্যক্তিদের অবস্থা। যারা আমার সন্তুষ্টির আলোকে কাজ করে তারা নিশ্চিতভাবে কয়েকটি বৈশিষ্ট্য অর্জন করে। এ বৈশিষ্ট্যগুলো হল এমন কৃতজ্ঞতা যার মধ্যে নেই অজ্ঞতা, আমার এমন স্মরণ বা জিকির যাতে ভুলে যাওয়ার সুযোগ নেই, এবং এমন এক বন্ধুত্ব যার মধ্যে কখনো সৃষ্টির প্রতি ভালোবাসা আমার আল্লাহর প্রতি ভালোবাসার চেয়ে অগ্রাধিকার পায় না।
উল্লেখ্য, মহান আল্লাহর সঙ্গে আধ্যাত্মিক সাক্ষাৎ এবং বেহেশত ও দোজখ দেখা সহ নবী রাসূলদের সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাক্ষাৎকে বলা হয় মেরাজ বা ঊর্ধ্বজগতে ভ্রমণ। বলা হয় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কয়েকবার মেরাজ হয়েছিল। এমনই এক মেরাজে তিনি মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ও পরিদর্শন করেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, বহু মানুষই রোজা রাখে কিন্তু রোজা থেকে তারা ক্ষুধা ও তৃষ্ণার কষ্ট ছাড়া আর কিছুই পায় না। আমরা যেন এই শ্রেণীর রোজাদারের চেয়ে উন্নত রোজাদার হতে পারি, মহান আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। উন্নত রোজাদার হতে হলে গীবত, মিথ্যাচার, অপবাদ ও চুগলখুরি সহ সব ধরনের পাপ থেকে মুক্ত থাকতে হবে।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, সব কিছুরই একটি ভিত্তি রয়েছে, আর ইসলামের ভিত্তি হচ্ছে আমাদের প্রতি তথা আমার পবিত্র বংশধরের প্রতি ভালোবাসা। তিনি আরো বলেছেন, প্রত্যেক বিষয়েরই রয়েছে যাকাত, আর শরীর বা দেহের যাকাত হচ্ছে রোজা। শ্রোতা ভাই বোনেরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মোহাম্মদ মনির হুসাইন খানের বক্তব্য শুনব। তিনি বলেছেন,
নামাজ ও রোজা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষুর শীতলতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ নামাজ ও রোজার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষুর শীতলতা স্থাপন করেছেন। অর্থাৎ নামাজ ও রোজা হচ্ছে মহানবীর চোখের শীতলতা ও নয়নমণি।
আজ ১৯তম রমজান শুরু হতে যাচ্ছে। ৪০ হিজরির এই সময়ে তথা ১৮ই রমজানের দিন শেষে ১৯ রমজানের ভোরবেলায় ইবনে মোলজেম নামের এক ধর্মান্ধ খারেজি ফজরের নামাজে সিজদারত আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিসসালামের মাথায় ২০ মাখানো তরবারি দিয়ে আঘাত হানায়। দুই দিন পর তিনি শাহাদাত বরণ করেন। এ ঘটনা ঘটেছিল কুফার গ্র্যান্ড মসজিদে। অনেকেই মনে করেন ১৮ রমজানের দিবাগত রাত তথা ১৯ রমজানের রাত শবে কদর তথা মহিমান্বিত রাত। এ রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। আলী আলাইহিসসালাম সর্বত্র প্রকৃত ইসলাম ও ন্যায় বিচার কায়েমের তথা সংস্কারের পদক্ষেপ নিয়েছিলেন বলেই সুবিধাবাদী, মুনাফিক এবং স্বল্প জ্ঞানী, ধর্মান্ধ ও বিভ্রান্ত শ্রেণীগুলো তাঁর শত্রুতে পরিণত হয়েছিল। যেমন, তিনি খিলাফত লাভের পর সব সাহাবীর জন্য সরকার প্রদত্ত ভাতা সমান করে দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পুনঃপ্রবর্তন করেছিলেন, ফলে অনেকেই তাঁর শত্রুতে পরিণত হয়।
কোন এক বছর শাবান মাসের শেষ শুক্রবারে রমজানের ফজিলত সম্পর্কে বলতে গিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণের শেষ পর্যায়ে কাঁদতে থাকেন। তা দেখে হযরত আলী আল ইসলামের কারণ জানতে চান। জবাবে মহানবী বহু বছর পর রমজান মাসে আলী আল ইসলামের মর্মান্তিক শাহাদতের ভবিষ্যৎবাণীর কথা উল্লেখ করেন। তিনি বললেন, হে আলী, এই মাসে তোমার উপর যা নেমে আসবে সেজন্য আমি কাঁদছি। আমি নিজেকে কল্পনা করছি তোমার স্থানে, যখন তুমি আল্লাহর কাছে প্রার্থনা করছো এবং সামুদ জাতির কাছে পাঠানো খোদাই উটের পা কর্তনকারী লোকটির মতোই মানব ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিটি তোমার মাথার উপর আঘাত হানবে এবং তোমার দাড়ি তাতে রক্তে রঞ্জিত হবে। নিজের শাহাদতের ভবিষ্যৎবাণীর কথা শুনে সব কিছুই আগেই হযরত আলী আল ইসলামের মনে যে চিন্তাটির উদয় হয়েছিল তা এই বস্তু জগৎ সম্পর্কিত ছিল না, বরং তা ছিল নিজের ইমান সম্পর্কিত। তাই তিনি প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসুল, সে সময় আমি কি ইমানের উপর অবিচল থাকব? রাসুল বললেন, হ্যাঁ, সে সময় তোমার ঈমান নিরাপদ থাকবে। বিশ্বনবী আরো বলতে লাগলেন,
হে আলী, যে তোমাকে হত্যা করে সে বাস্তবে আমাকে হত্যা করল, যে তোমাকে বিরক্ত করে সে আমাকে বিরক্ত করল, এবং যে তোমার অবমাননা করল সে আমার অবমাননা করল, কারণ তুমি আমার আত্মা বা প্রাণের সমতুল্য। তোমার ও আমার মানসিকতা এবং স্বভাব অভিন্ন। নিঃসন্দেহে প্রশংসিত ও গৌরবান্বিত আল্লাহ প্রথমে আমাকে সৃষ্টি করেছেন এবং এরপর সৃষ্টি করেছেন তোমাকে। তিনি প্রথমে বেছে নিয়েছেন আমাকে এবং এরপর বেছে নিয়েছেন তোমাকে। আল্লাহ আমাকে নবুয়তের জন্য মনোনীত করেছেন আর তোমাকে মনোনীত করেছেন ইমামতের জন্য। আর যে তোমার ইমামতকে অস্বীকার করবে সে কার্যত আমার নবুয়তকে প্রত্যাখ্যান করল। হে আলী, তুমি আমার উত্তরাধিকারী, আমার সন্তানদের তথা নাতি নাতনির পিতা এবং আমার কন্যার স্বামী আর আমার উম্মতের জন্য আমার জীবদ্দশায় ও আমার মৃত্যুর পর আমার প্রতিনিধি বা খলিফা। তোমার নির্দেশ হলো আমারই নির্দেশ, তোমার নিষেধাজ্ঞা হলো আমারই নিষেধাজ্ঞা। সেই শক্তির শপথ করে বলছি যে শক্তি আমাকে নবুয়ত দান করেছেন এবং আমাকে শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে তৈরি করেছেন। তুমি হচ্ছ সৃষ্টিকুলের জন্য হুজ্জাতুল্লাহ বা আল্লাহর নিদর্শন এবং তার রহস্যগুলোর আমানতদার বা ট্রাস্টি ও সৃষ্টিকুলের উপর আল্লাহর খলিফা।
আলী আল ইসলাম জিহাদ থেকে ফিরে আসলে মহানবী তাকে অভ্যর্থনা জানাতে যেতেন এবং তার মুখের ঘাম মুছে দিতেন নিজ হাতে। তাকে জিহাদ বা সফরের সময় বিদায় দিতে গিয়ে তাঁর বিজয়ের জন্য দোয়া করতেন এবং বলতেন, হে আল্লাহ, আলীর সঙ্গে এটাই যেন আমার শেষ দেখা না হয়। কিংবা বলেছেন, হে আল্লাহ, আমার মৃত্যুর আগে আলীকে যেন আরও একবার দেখতে পারি। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যখন আলী আল ইসলামকে এত গভীরভাবে ভালোবাসতেন, তখন আমাদেরও উচিত মহানবীর পথ অনুসরণের চেষ্টা করা। মহান আল্লাহ আমাদের সবাইকে মহানবীর প্রকৃত অনুসারী হওয়ার তৌফিক দান করুন।
তো শ্রোতা বন্ধুরা, এবারে শোনা যাক অর্থসহ ১৮তম রোজার দোয়া। হে আল্লাহ, এদিনে আমাকে সাহারির বরকতের ওসিলায় সচেতন ও জাগ্রত করে তোলো। সাহারির নূরের ঔজ্জ্বল্যে আমার অন্তরকে আলোকিত করে দাও। তোমার নূরের ওসিলায় আমার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে তোমার নূরের প্রভাব বিকশিত করো। হে সাধকদের অন্তর আলোকিতকারী।
আল্লাহুম্মা নাব্বিহনি ফীহি লিবারাকাতি আসহারি ওয়ানাওয়ির ফীহি কলবি বিদিয়া আনওয়ারি ওয়াখুযু বিকুল্লি আযাই ইলা ইত্তিবাই।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনাই আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরাক ইরান যুদ্ধের তরুণ রণকৌশলবিদ ও কমান্ডার শহীদ হাসান বাকেরি সম্পর্কে আলোচনা করেছিলাম, কিন্তু শেষ করতে পারিনি। আজ আমরা এই মহান শহীদের জীবনী নিয়ে আরও কিছু কথা বলব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরাকি রাগরাশী সাদ্দাম সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার সময় কেউ যদি ইরানি শিবিরগুলোতে যেতেন তাহলে তিনি এক অদ্ভুত বিষয় দেখতে পেতেন। তিনি দেখতেন নিরীহ প্রকৃতির ইমানদার কিছু মানুষ নানা কাজে ব্যস্ত রয়েছে এবং তাদের মধ্যে ধর্মকর্ম পালন করার প্রতি আগ্রহ প্রবল। একেবারেই মনে হয় না যে এই মানুষগুলো সাদ্দামের মতো একজন রুক্ষ শাসকের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এখানে সমবেত হয়েছেন। ইরানের শিবিরগুলোকে সে সময় মানুষ তৈরির কারখানা বলা হতো। ইরানি কমান্ডার হাসান বাকেরিকে নিয়ে কথা বলছিলাম আমরা। মাত্র 25-26 বছরের এই ইমানদার সেনা কমান্ডারকে রণকৌশলবিদ বলা হতো। নবগঠিত ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র অপারেশনস ইউনিটগুলোর গোয়েন্দা শাখা প্রতিষ্ঠা করেছিলেন এই শহীদ কমান্ডার। আর এ কাজের মাধ্যমে তিনি ইরাকের বিরুদ্ধে যুদ্ধে যথেষ্ট সাফল্যের পরিচয় দেন।
IRGC-র এই গোয়েন্দা শাখার জন্য একটি শক্তিশালী আর্কাইভের প্রয়োজন অনুভব করেন শহীদ বাকেরি। তিনি যুদ্ধ সংক্রান্ত সমস্ত তথ্য নোট করে তা গোপন তথ্য আকারে আর্কাইভে রাখার নির্দেশ দেন। নিজের জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নিজে যুদ্ধের ঘটনাবলী লিখে রেখে গেছেন। তার লেখা সেই নোটগুলো পরবর্তীতে বই আকারে প্রকাশিত হয়েছে। 5 খণ্ডের এই বইয়ে দেখা যায় গোয়েন্দা তথ্য সংগ্রহ, সেগুলো বিচার বিশ্লেষণ ও যুদ্ধ পরিচালনায় অসামান্য দক্ষতা অর্জন করেছিলেন শহীদ বাকেরি। তার দক্ষ হাতে যুদ্ধ পরিচালনায় আগ্রাসী ইরাকি বাহিনী পর্যন্ত হতভম্ব হয়ে গিয়েছিল।
শত্রুবাহিনীর যুদ্ধ প্রস্তুতির খবরাখবর জানার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল ইরানের হাতে বন্দী ইরাকি সেনা ও কমান্ডাররা। শহীদ হাসান বাকেরি যুদ্ধবন্দীদের কাছ থেকে তথ্য সংগ্রহের জন্য একটি দপ্তর খোলেন। ধীরে ধীরে ইরাকি বাহিনীর ইরান আগ্রাসনের লক্ষ্য, উদ্দেশ্য এবং তাদের রণকৌশল সম্পর্কে বিস্তারিত তথ্য ইরানের হাতে চলে আসে। শহীদ বাকেরির সহযোদ্ধা শহীদ মাহাদি সাবুনি এ সম্পর্কে বলেন, যখন কেউ আটক ইরাকি সেনাদের কাছে পাওয়া তথ্য ও দলিল প্রমাণকে গুরুত্বই দিত না, তখন শহীদ বাকেরি আটক শত্রু সেনাদের সব দলিলপত্র সংগ্রহ করার নির্দেশ দিতেন। যুদ্ধের শুরুর দিনগুলো থেকে তিনি এ কাজ শুরু করেন এবং বলেন, একদিন এসব কাগজপত্র কাজে লাগবে। রাত 1টার দিকে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ত, তখন তিনি নিজের ঘুম শেষ করে উঠে পড়তেন এবং এসব কাগজপত্র ঘাটাঘাটি শুরু করতেন।
ইরানের ওপর সাদ্দাম বাহিনীর আগ্রাসী তৎপরতা প্রথম দফায় থেমে যাওয়ার পর ইরানের পক্ষ থেকে প্রথম প্রথম যে অভিযানগুলো চালানো হয় সেগুলো চালানো হয় হাসান বাকেরির সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে। এসব অভিযানের বেশিরভাগ সফল হয়, ফলে ইরানি যোদ্ধারা হারানো মনোবল ফিরে পান। সেই সঙ্গে ইরানি সেনা কমান্ডাররা নতুন নতুন অভিযান চালানোর জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেন। পাশাপাশি শহীদ বাকেরি তার গোয়েন্দা তথ্য ও শত্রু সেনাদের কাছ থেকে পাওয়া দলিলপত্র উদ্ধারের কাজ চালিয়ে যান। তেহরান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 24 বছর বয়সী ছাত্র নিজের সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে শত্রু সেনাদের বিরুদ্ধে অভিযান পরিচালনার পরিকল্পনাও তৈরি করে দেন। ছোট ছোট অভিযানে সাফল্য পাওয়ার পর আসে বড় অভিযান চালানোর পালা। প্রথম যে বড় অভিযানটি চালানো হয় তার মাধ্যমে আবাদান শহরের উপর থেকে ইরাকি বাহিনীর অবরোধ সরিয়ে দিতে সক্ষম হন ইরানি যোদ্ধারা। এর ফলে ইরানের বিশাল ভূখণ্ড ইরাকি বাহিনীর দখলমুক্ত হয়।
এই অভিযানে শহীদ বাকেরি দারখুইন ও মাহশার এলাকার কমান্ডিং এর দায়িত্বে ছিলেন। এই অভিযানের পর ইরানি কমান্ডাররা পরবর্তী অভিযানগুলোর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্ত নেন। এ কারণে হাসান বাকেরি বুস্তান শহর মুক্ত করার লক্ষ্যে আরেকটি অভিযানের পরিকল্পনা চূড়ান্ত করেন। তিনি পদস্থ কর্মকর্তাদের সামনে অভিযানের একটি সার্বিক চিত্র তুলে ধরেন এবং সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। ওই অভিযানেও ইরানি বাহিনী সাফল্য অর্জন করে। যুদ্ধের দ্বিতীয় বছরে আবাদান ও বুস্তান মুক্ত করার মতো আরও কিছু অভিযান সমাপ্ত হওয়ার পর শহীদ বাকেরির সামনে আরও বড় দায়িত্ব এসে যায়। এবার একটি বড় অভিযানের প্রস্তুতি নেওয়া হয় যেটি ফাতহুল মবিন নামে পরিচিত। এই অভিযানে ইরানি যোদ্ধাদের 4টি ক্যাম্প অংশগ্রহণ করে, যাদের মধ্যে শহীদ বাকেরি ছিলেন নাস্ট ক্যাম্পের কমান্ডার।
এই অভিযানের প্রথম পর্যায়ে হাসান বাকেরি পূর্ব পরিকল্পিত সবগুলো লক্ষ্য অর্জন করতে সক্ষম হন। অভিযানের দ্বিতীয় পর্যায়ে রাডার হিল ট্র্যাক দখল করে তিনি অভিযানের চূড়ান্ত বিজয় নিশ্চিত করেন। এই অভিযানের পর IRGC-র তৎকালীন কমান্ডার মোহসেন রেজাই শহীদ হাসান বাকেরিকে তার অন্য সব কাজ বন্ধ রেখে বাইতুল মুকাদ্দাস অভিযানের পরিকল্পনা চূড়ান্ত করার নির্দেশ দেন। এটি ছিল হাসান বাকেরির জীবনের সবচেয়ে কঠিন অভিযান এবং এর মাধ্যমে ইরানের খুররামশাহর ইরাকি বাহিনীর দখল মুক্ত হয়। এই অভিযানেও নাসর ক্যাম্পের কমান্ডারের দায়িত্ব পালন করেন হাসান বাকেরি। তার ক্যাম্পের কাজটি ছিল সবচেয়ে কঠিন, কারণ সামনে ও পেছন উভয় দিক দিয়ে আক্রমণের দায়িত্ব দেওয়া হয়েছিল নাসর ক্যাম্পকে। হাসান বাকেরির অসামান্য দক্ষতায় নাসর ক্যাম্প ওই দায়িত্ব সুচারুরূপে পালন করে এবং শত্রু সেনাদের নাস্তানাবুদ করে খুররামশাহর মুক্ত করা হয়।
খুররামশাহর মুক্ত করার পর শহীদ হাসান বাকেরি কারবালা ক্যাম্পে যান। এ সময় তিনি মুসলিম ইবনে আকিল ও মহরম নামক দুটি অভিযানের পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অবশেষে 1983 সালের 29 জানুয়ারি ওয়ালফাজ এক অভিযানের প্রস্তুতি নেওয়ার সময় শত্রু সেনাদের নিক্ষিপ্ত একটি গোলার আঘাতে হাসান বাকেরি শাহাদত বরণ করেন। এই তরুণ কমান্ডারের ডায়েরি থেকে জানা যায় তিনি দৈনিক 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টাই কাজে ব্যস্ত থাকতেন এবং রাত জেগে বড় বড় অভিযানের পরিকল্পনা তৈরি করতেন। ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খমেনি রহমতুল্লাহ আলাই শহীদ বাকেরির শাহাদতের পর তার ছবির উপর লিখে দেন, মহান আল্লাহ আমাদের এই রাত্রি জাগরণকারী শহীদকে ইসলামের প্রাথমিক যুগের শহীদদের সঙ্গে হাসর নাসর করুন।
তো শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আজকের আসরের সময় ফুরিয়ে এসেছে। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রইল।
Mm-hmm.